गंगामय जपनामय की वृंदावन मथुरा श्री पुत्र परिधाम जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की पांच भक्त निष्ठदेव भगवान की जय श्री श्री राधा माधव स्वामी बिंदु श्रीमद महाप्रभु की जय श्री श्री राधा दामोदर की दाम बंधु लीला की जय समस्त भक्त मंडली की निताय गोप मनंदे हरि हरि
রাজপ্রণামী যেহেতু কার্তিক মাসের শেষ দিন আমি একটা ভাগ্যবান যা মায়াপুর আগত মহারাজ ଶ୍ରୀ ଶ୍ରୀମାନ ଗୌରାଙ୍କ ମହାରାଜ ଆମ ଗଣରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଆମକୁ ପରିକଥା ଶ୍ରବଣ କରାଯାଏ ତ ଗୌରାଙ୍କ ପରମେଶ୍ୱର ମହାରାଜ ହେଉଛନ୍ତି ତ ମାୟପୁରର ନାମହଟର ତାରିଖ ଯେହେତୁ ନାମହଟ ଆସାମ ବାଂଲାଦେଶ ବିହାର ଓଡ଼ିଶା ଝାଡ଼ଖଣ୍ଡ ଯେତେ ଜାଗାରେ ପ୍ରଚାର ହେଉଛି ଗାଁ ପୁରପଲ୍ଲୀରେ ତ ସେ ଟୋଟାଲି ମ୍ୟାନେଜ୍ କରନ୍ତି ଟୋଟାଲି ମହାରାଜ ସେ ବେଙ୍ଗଲୀ
Yeah. नमायम विष्णु पादयो कृष्णो प्रस्थाय भूतले श्रीमते जय प्रताका स्वामिनी किरामे नमः आचार्य पादयो नितय कृपा प्रदायिने गौरकथा धामदायो दुर्गामदायिने नमायम विष्णु पादयो कृष्णो प्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी नमस्ते सारस्वती देवे गुरुवाणी प्रचारिणे निर्मेशक स्वप्नवादी रचतुर्भ्यसतारिणे वंशाकल्पतरुवच कृपा सिंधु वैरवच पतितान पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वदन्नाय कृष्णो प्रेमप्रदाय कृष्णाय कृष्णा चैतन्य नाम्ने गौरवतिशय नमो पञ्चतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकन्दमामि भक्तशक्तिमं हे कृष्ण करुणासिन्धु दीनवन्धु जगतपते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमोऽस्तुते सप्तकाञ्चन गौरांगे राधे वृन्दावनेश्वरि वृषभानुसृते देवी प्रणमामि वरेण्ये वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवश्च विष्णुवत्रीपती देवी सप्तवत्री जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द याद्वैत गदाधर शिवाशादि शिवो भक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 कंकर जीवाचलन पूर्ण भंडे जग्रीवा नमः कवन्ते परमानन्दमाधवम् समवेत समस्थित सुधी सज्जन भक्त मंडली तो आज होते कार्तिक की पूर्णिमा कार्तिक मास है पूर्णिमा तिथि तो आज होते भगवान श्री कृष्ण रासलीला महोत्सव तो आजकल तिथिते भगवान श्री कृष्ण की करें तार अंतरंगा भक्त अंतरंगा शक्ति श्रीमती राधारानी एवं तुरीय जत कूटी आदर के लिए भगवान श्री कृष्ण ब्रज भूमि रासलीला कर पूर्णिमा के बला है रास पूर्णिमा তবে গত এক মাস ধরে দামোদর ব্রত বৈষ্ণবেরা উদযাপন করলেন তো বারোটা মাস আছে তার মধ্যে বলা হয়েছে যে তিনটা মাস খুবই ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ তার এক হচ্ছে এই দামোদর মাস বা কার্তিক মাস আরেক হচ্ছে মাঘ মাস আরেকটা মাস হচ্ছে বৈশাখ মাস আবার এই তিনটা মাসের মধ্যে এই দামোদর মাস বা কার্তিক মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মাসে যা কিছু ভক্তাঙ্গ যাজন করবে অল্প ভক্তাঙ্গ যাজন করলেও তার অনেক ফল প্রদান করা হয়ে থাকে আর এই মাসটাকে বলা হয়েছে বৈষ্ণবরা বলেন এ হচ্ছে নিয়ম সেবার মাস নিয়ম সেবার মাস মানে যে এই মাস আসলে পরে বৈষ্ণবরা নিজ নিজ সামর্থ্য অনুসারে কি করেন তারা চিন্তা করেন বা ঠিক করেন এই সারাটি মাস তিনি কিরকম ভাবে অধিক পরিমাণে এই ভক্তানুরোধ আচরণ করবেন একইভাবে। তো এই জন্য এই মাসটা আরেক ভক্তদের কাছে আরেক নাম হচ্ছে নিয়ম সেবার মাস। নিয়ম করে ভগবানের সেবা পূজা ভজন সাধন করবেন। তারপরে দেখুন যে এই যে বারোটি মাস, বারোটি মাসের মধ্যে এক এক মাসে ভগবানের এক একটা উৎসব হয়, কিন্তু এই দামোদর মাসে ভগবান এবং তার ভক্তের অনেক অনেক উৎসব আছে। যেমন অগ্রায়ণ মাসে পূরণ ষষ্ঠী হয় জগন্নাথ পূরণ ষষ্ঠী, তারপরে পৌষ মাসে পৌষ পূর্ণিমায় হয় পুষ্পাভিষেক, পুষ্পের দ্বারা জগন্নাথের অভিষেক হয়। তারপরে মাঘ মাসে হচ্ছে কি অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, যে অদ্বৈত আচার্য গোসাই আবির্ভাব তিথি। তারপরে নিত্যানন্দ ত্রয়োদশ, আবার পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন হল কি আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য কেম ভক্তি মহারাজ শিলানরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব। ভক্তিরত্ন আগর গ্রন্থে বর্ণনা করা আছে যে মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম। তারপরে ফাল্গুন মাস, ফাল্গুন মাসে কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমা। তার আগে প্রতি বছরই ভক্তরা নবদ্বীপে সমবেত হন এবং নবদ্বীপ মন্ডল পরিক্রমা করে থাকেন। তারপরে হচ্ছে কি ফাল্গুনের পরে চৈত্র মাস, চৈত্র মাসে যে রামনবমী আছে সেই রামচন্দ্রের আবির্ভাব তিথি। তারপরে বৈশাখ মাসে হচ্ছে নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশ। তারপরে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমায় জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব। তারপরে আষাঢ় মাসে কি উৎসব, জগন্নাথের রথযাত্রা মহা উৎসব, প্রত্যেক বড় উৎসব। তারপরে শ্রাবণ মাস হচ্ছে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। তারপরে ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী, আর আশ্বিন মাসে শ্রীমতী রাধারানীর আবির্ভাব রাধাষ্টমী। এইভাবে দেখা যায় যে এই যে এগারোটা মাস গেল, এগারোটা মাসে প্রত্যেক মাসে একটা বা দুটা করে উৎসব ভগবানের হয়ে থাকে। তারপরে এই যে দামোদর মাস আরম্ভ হয় কার্তিক ব্রত বা দামোদর ব্রত, এই দামোদর মাসে যে মা যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলা অনুষ্ঠিত হয়েছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম হলো দামোদর। অর্থাৎ দাম মানে হচ্ছে রজ্জু, আর উদর মানে পেট। মা যশোদা কৃষ্ণকে কি করেছিলেন, এই রজ্জু দ্বারা তার উদরের সাথে রুদ্র খলের সাথে বন্ধন করেছিলেন। তো এই লীলা হওয়ার পরে গোপীরা কৃষ্ণকে ঠাট্টা করে বলতো দামোদর দামোদর। অর্থাৎ দাম মানে রজ্জু আর উদর উদরে বন্ধন করেছিল, তাই এই মাসের নাম হলো দামোদর মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম হয়ে গেল দামোদর। তো এই দামোদর মাসে ভগবানের কি কি উৎসব হয়, অনেক উৎসব আছে। যেমন এই মাস শুরু হওয়ার পরে পূর্ণিমার পরের থেকে শুরু হয়, তার পঞ্চমী দিনে আমাদের যে পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি খেতড়ি ধাম, সেখানে বিশাল উৎসব হয়। বর্তমান সেখানে আমাদের ইস্কনে সারবিঘা জায়গা সংগ্রহ করা হয়েছে এবং অনেক ঘর বাড়ি করা হয়েছে। এই পঞ্চমী তিথি আসলে পরে হাজার হাজার ভক্ত সেখানে সমবেত হয়। তারপরে হলো অষ্টমী তিথি বহুলা অষ্টমী, বহুলা অষ্টমী তিথিতে হলো কি যে রাধা কুণ্ডের আবির্ভাব সেই দিন। আর ওই অষ্টমীকে বহুলা বলা হলো কেন, কেউ জানে কেন বহুলা অষ্টমী বলা হয়েছে, কেউ জানে, কেউ জানে না? তাই বলছে বহুলা অষ্টমী মানে বৃন্দাবনে বহুকাল পূর্বের কথা, একজন ব্রাহ্মণ ছিলেন, তো তার একটা গাবি ছিল, তিনি গাবি পালন করতেন, তো সেই গাবিটার নাম ছিল বসুরা, তার একটা বাচ্চা ছিল, তো সেই গাবিটাকে একদিন ওই ব্রাহ্মণ ছেড়ে দিয়েছে, গাবিটা ঘুরতে ঘুরতে এক বনে গিয়ে সে ঘাস খাচ্ছিল, তখন একটা বাঘ ওই গাবিটার কাছে চলে যাচ্ছে, এসে বলছে যে আমি তোমাকে খাব, তখন ওই বাঘটা বলছে যে আমি অনেকক্ষণ হলো আমি এই ঘাস খেতে এসেছি, তো আমার একটা বাচ্চা আছে, ওকে আমি অনেকক্ষণ ধরে দুধ দিই নাই, তবে আমি এখন ঘরে যাব, আমার বাঘকে দুগ্ধ পান করিয়ে তোমার কাছে আসবো, তখন তুমি আমাকে খাবে। বাঘটা বলছে ঠিক আছে ধরে যাও, তখন ওই গাবি এসে তার বাচ্চার কাছে এসেছে, বাচ্চা দুধ পান করেছে, তারপরে ওই গাবি তার বাচ্চাকে বলছে যে দেখ মা আমি তোকে আর দুধ খাওয়াতে পারবো না, আমি যে মনে গিয়েছিলাম এক বাঘ এসেছে আমাকে খেতে, আমি ওর কাছে বলে এসেছি আমার বাচ্চাকে দুধ খাইয়ে আমি আসবো, তারপর সে আমাকে খাবে। এই কথা শুনে সেই বাছুরটা বাঘের বাচ্চা গাবির বাচ্চা বাছুর, সে তখন বলছে মা আমি থাকতে তোমাকে কেন বাঘে খাবে, তুমি ঘরে থাকো আমি বাঘের কাছে যাচ্ছি, বাঘ আমাকে খাক। তখন সেই গাবি বলছে এটা কি করে হয়, আমার সম্মুখে আমার সন্তানকে বাঘে খাবে, আমি কি করে তা সহ্য করবো, তা হবে না, আমাকে বাঘে খাবে। তখন সেই যে গাভী তার যে মালিক যে তাকে পালন করে ব্রাহ্মণ, তার সঙ্গে দেখা করলেন, তাকে দেখা করে বললেন যে আমাকে এরকম বাঘ খেতে চাইছে, আমি তাকে কথা দিয়ে দেখি, এখন আমি তার কাছে যাব, সে আমাকে খাবে, আপনি আমাকে অনুমতি দেন। তখন সেই ব্রাহ্মণ বলছে যে দেখো আমি তোমাকে লালন পালন করি, আর তুমি আমাদেরকে দুগ্ধ দান করে ভরণ পোষণ করো, তো তুমি হচ্ছে আমার মায়ের মতো, তো তোমাকে বাঘে খাবে এটা আমি কি করে সহ্য করতে পারি, তো তুমি ঘরে থাকো, তোমার বিনিময়ে বাঘ আমি বাঘের কাছে যাব, বাঘ আমাকে খাবে। এইরকম করে তখন তারা তিনজনে সেই বনে গেলেন, তখন তারা তিনজনে সে বাঘকে বলছে যে তুমি আমাকে খাও, গাবি বলছে আমাকে খাও, ব্রাহ্মণ বলছে আমাকে খাও, গাবির বাচ্চা বাছুর সে বলছে তুমি আমাকে খাও, এদেরকে খেও না। তখন সেখানে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে গেলেন, আবির্ভূত হয়ে তিনি সেই বাঘকে বললেন যে তুমি এদের কাউকে খাবে না, তুমি এখন এখান থেকে চলে যাও, অন্যত্র গিয়ে তুমি আহার করো, বুঝলে। তো যেহেতু ওই গাবিটার নাম ছিল বহুরা, যেই বনে এই লীলাটা হয়েছিল, এই যে বৃন্দাবনে সেই বনের নাম হল বহুরা বন, বুঝা গেল। মথুরার থেকে আমাদের যে পরিক্রমা বেরোয় ব্রজমন্ডল পরিক্রমা, তার মধুবন পরে, তালবন পরে, তারপরে এই বহুরা বন। তো এই লীলাটা হয়েছিল এই কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে, এই জন্য ওই অষ্টমী তিথিটাকে বলা হয় কি বহুরা অষ্টমী। আর এই বহুরা অষ্টমী তিথিতে এই রাধা কুণ্ডের আবির্ভাব হয়েছিল মধ্যরাত্রে, সেটা কিরকম, এক সময় কৃষ্ণ এই রাধারানী সহ সমস্ত গোপিকাদেরকে নিয়ে সেইখানে বিহার করছিলেন, বোঝা গেল, রাত্রে। তখন সেখানে কি হয়েছিল যে কংস প্রেরিত একটা অসুর যার নাম হচ্ছে অরিষ্টা অসুর, সেই অরিষ্টা একটা বিষের রূপ ধারণ করে, মানে একটা সারের রূপ ধারণ করে সেখানে আসছে কৃষ্ণকে আক্রমণ করবার জন্য। কৃষ্ণ তখন কি করেছে, সেই যে বিষের সাথে যুদ্ধ করেছে, তার সিংহটা ধরে তার সাথে যুদ্ধ করেছে, লড়াই করেছে, তারপরে সেই বিষ সেখানে মারা যায়। তাই ভাবে কৃষ্ণ সেই অরিষ্টাসুর বধ করে যখন গোপিকাগণের নিকটে আসলেন, তখন গোপিকারা কৃষ্ণকে পরিহাস করে বললেন যে যদি ওই একটা কংস প্রেরিত অসুর ছিল যার নাম অরিষ্টাসুর, সে এখন গৌরব ধারণ করে তোমার কাছে এসেছিল, আর তুমি তাকে বধ করেছ, তাই তোমার এখন কি হয়েছে, গোবধ রূপ পাপ হয়েছে। তুমি আমাদের কাউকে বা রাধারানীকে কষ্ট করতে পারবে না। তুমি যদি আমাদেরকে কষ্ট করতে চাও তাহলে এক্ষণে তোমাকে সমস্ত দিকে স্নান করে পবিত্র হয়ে আসতে হবে। তখন কৃষ্ণ হেসে বললেন, দেখো আমাকে অন্য কোথাও দিকে গিয়ে স্নান করতে হবে না, হরে কৃষ্ণ, এখানে আমি সমস্ত তীর্থগণকে এক্ষণে তোমাদের সামনে আনয়ন করবো। এই বলে কৃষ্ণ কি করলেন, তার এক পা দিয়ে তিনি ভূমিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল গর্ত হয়ে গেল পুকুরের মতো, এবং কৃষ্ণ সমস্ত তীর্থগণকে সেখানে আহ্বান করলেন, তখন সমস্ত তীর্থরা সেইখানে প্রবেশ করল। এইভাবে কৃষ্ণ যে কুণ্ড খনন করলেন তার নাম হইল শ্যামকুণ্ড। প্রথমে শ্যামকুণ্ড হল, তখন সমস্ত গোপিকারা তার দেখে অবাক হয়ে গেল। তখন তারা শ্রীমতী রাধারানীকে তারা বলল, দেখো কৃষ্ণ তো এখন এখানে একটা কুণ্ড খনন করেছে, তার পাশে তুমি আরেকটা কুণ্ড খনন করো। তখন সমস্ত গোপিকারা মিলে কি করলো, তাদের হাতে কঙ্কন দিয়ে মাটি করে সেখানে একটা কুণ্ড সৃষ্টি করলো, কিন্তু সেই কুণ্ডে তখন জল হল না, জল আসছে না। তখন কৃষ্ণ গোপিকাগণকে জিজ্ঞাসা করেন, কই তোমাদের কুণ্ডের জল কোথায়, জল নাই। তখন কৃষ্ণ বলল, ঠিক আছে আমার এই শ্যামকুণ্ডের জল তোমাদের রাধাকুণ্ডে প্রবেশ করবে। এই বলা মাত্র সঙ্গে সঙ্গেই সেই শ্যামকুণ্ডের জল ভেদ করে রাধাকুণ্ডে প্রবেশ করলো। এইভাবে সেই রাধাকুণ্ডের সৃষ্টি হল এই মহিলা অষ্টমীর মধ্য রাত্রে। তারপরে কি হয়েছিল, তাপস যুগে হয়েছে শেষে, তারপরে ক্রমে ক্রমে সেই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তারা ভরাট হয়ে গিয়েছিল। যেকোনো জলাশয় এই যে বর্ষাকালে বৃষ্টি আসে সেখানে ঘোলা জল গড়াইয়ে সে কিছু জায়গায় পড়ে, এভাবে সেখানে কি করে পলি পড়তে থাকে মাটি, অনেক বছর ঘলে পরে আস্তে আস্তে সেই জায়গা ভরাট হয়ে যায়। এভাবে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড ভরাট হয়ে গেল। তার থেকে 500 বছর পূর্বে কলিযুগ পাবন অবতার শিবরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে বৃন্দাবনে গিয়েছিলেন, প্রথমে তখন তিনি মথুরায় গিয়েছিলেন, তখন সেই মথুরাতে জন্মস্থানে আদি কেশবজি দর্শন করে তিনি যখন নিত্য কীর্তন করছিলেন, তখন মথুরাবাসী একজন ব্রাহ্মণ তার নিকটে এসে তার সঙ্গে নৃত্য করতে লাগলো। এরকম অনেকক্ষণ নিত্য কীর্তন হল, তারপরে মহাপ্রভু সেখানে বসলেন এবং সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, যে ব্রাহ্মণ তোমার ভিতরে আমি যে প্রেম দেখলাম এই প্রেম তুমি কোথায় পেলে। তখন সে ব্রাহ্মণ জানালেন যে পূর্বে মাধবেন্দ্র পরিপাদী বৃন্দাবন এসেছিলেন এবং আমাকে তিনি মন্ত্র দিয়েছেন, শিষ্য করেছেন, তারপর আমার হাতের পাচিত অন্ন তিনি গ্রহণ করেছেন। এই কথা শুনেই মহাপ্রভু কি করলেন, সে ব্রাহ্মণকে প্রণাম করলেন এবং বললেন, তুমি হচ্ছে আমার গুরু। তখন সেই ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন, যে তুমি এরকম সন্ন্যাসী হয়ে আমাকে প্রণাম করছো কেন, তবে আমি বুঝতে পারছি আমি তোমার ভিতরে যে প্রেম দেখলাম নিশ্চয় মাধবেন্দ্রপুরীর সাথে তোমার কোন সম্বন্ধ আছে, মাধবেন্দ্রপুরী কিনা এই প্রেম এই জগতে আর কোথায় নাই। তখন সেই মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণের সঙ্গে বলভদ্র ভট্টাচার্য সেই ব্রাহ্মণের কাছে এই মহাপ্রভুর সাথে মাধবেন্দ্রপুরী বাদে যে কি সম্বন্ধ সেই কথা বললেন, হরে কৃষ্ণ, মাধবেন্দ্রপুরীর সাথে মহাপ্রভুর কি সম্বন্ধ, যে মাধবেন্দ্রপুরী বাদের শিষ্য হয়েছে ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরীর শিষ্য হয়েছে মহাপ্রভু, এই কথা যখন বললেন তা শুনে তৎক্ষণাৎ সেই ব্রাহ্মণ এখন আনন্দে নৃত্য করতে লাগলেন এবং মহাপ্রভুকে নিমন্ত্রণ করে তার গৃহে নিয়ে গেলেন এবং মহাপ্রভুর বিশেষ অনুরোধে তিনি পাকরে ভগবানকে ভোগ দিয়ে মহাপ্রভুকে ভোজন করালেন। তারপরে মহাপ্রভু এই বৃন্দাবন ভ্রমণের ইচ্ছা করলেন এবং মথুরা চব্বিশ ঘাটে সেই ব্রাহ্মণকে নিয়ে তিনি দর্শন করলেন, স্নান করলেন, তাকে সমস্ত সেই ব্রাহ্মণের কাছে রাখলেন। তারপরে মহাপ্রভু সেই ব্রাহ্মণকে নিয়ে কি করলেন, বন ভ্রমণে বেরিলেন, সেই মধুবন, তালবন, তারপরে কুমুদ বন, মধুরা বন, শান্তনু কুণ্ড হয়ে রাধা কুণ্ডে গেলেন। রাধা কুণ্ড সম্বন্ধে তখন লোকেরা কিছু জানত না। হরে কৃষ্ণ। তখন যেহেতু উড়িষ্যা শুরুয়াত হয়েছিল তাই ওই গ্রামকে লোকেরা আরিত গ্রাম বলত। সে আরিত গ্রামে গিয়ে মহাপ্রভু লোকের কাছে জিজ্ঞাসা করলেন যে রাধা কুণ্ড কোথায়, কেউ বলতে পারছে না, তারা কেউ জানে না। এমনকি যে মথুরাবাসী যে ব্রাহ্মণ যে তাকে সমস্ত চিত্র দেখাচ্ছিল তাকে জিজ্ঞাসা করলে সেও জানে না। তখন মহাপ্রভু দেখলেন যে ধান ক্ষেত সেখানে আছে, যে ধান ক্ষেতে অল্প জলে তিনি গড়াগড়ি গিয়ে কি করলেন, স্নান করলেন, আর সেখানকার মৃত্তিকা নিয়ে তিনি তিলক প্রসনা করলেন এবং লোকের কাছে তিনি ঘোষণা করলেন এই হচ্ছে রাধাকুণ্ড আর এই হচ্ছে শ্যামকুণ্ড এখানে আছে। এইভাবে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড মহাপ্রভু কর্তৃক নির্ধারিত হলো। তার অনেক কাল পরে এই জগন্নাথপুরি থেকে যখন সরগোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনি রাধা কুণ্ডের তীরে বসে ভজন সাধন করতেন এবং গ্রন্থ লিখতেন। এক সময় তিনি চিন্তা করলেন যে এই কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ কোনো কিছু চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করে দিতে পারে না, সাক্ষাৎ কিন্তু তোকে দেখতে চান। তিনি চিন্তা করলেন এখানে যে শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি সুন্দরভাবে খনন করা হতো আর রাজস্থান থেকে পাথর এনে তা সুন্দর করে বাঁধাই দেওয়া হতো তাহলে এই কলিযুগের মানুষ যে কেউ এই শ্যামকুণ্ডে আসলে, রাধাকুণ্ডে আসলে তারা তাদের চক্ষের দ্বারা তা দর্শন করে নীরবভাবে বিশ্বাস করবে যে এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। এইরকম কথা তিনি মনে মনে চিন্তা করলেন কিন্তু কাউকে তিনি কোনো কিছু বলেননি। সেই সময় একজন শেঠজি, তিনি ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ সঞ্চয় করেছিলেন, আর তিনি মনে মনে চিন্তা করলেন আমি এই যে ব্যবসা বাণিজ্য করে এত অর্থ সঞ্চয় করেছি, এই অর্থ যদি ভগবানের কোন সেবায় লাগানো যেত তাহলে আমার পরিশ্রম সার্থক হতো, কারণ আমি দেহত্যাগ করার সাথে সাথে এই ধন সম্পদের সাথে আর কোন সম্পর্ক আমার থাকবে না। কার হাতে পড়বে, এই কোন কাজে লাগাবে তার কোন নিশ্চয়তা নাই। এইরকম তিনি মনে মনে চিন্তা করছিলেন। এক সময় তিনি হিমালয়ে যে বদ্রীনারায়ণে গেলেন, সেখানে পূজা দিয়ে তার কাছে তিনি প্রার্থনা জানালেন আমি এই যে ধন সম্পদ সংগ্রহ করেছি তা আমি কিভাবে আপনার সেবায় লাগাতে পারি সেই নির্দেশ আপনি আমাকে প্রদান করুন। তখন রাত্রে যখন সেখানে তিনি বিশ্রাম করছিলেন তখন সে বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন যে তুমি তোমার উপার্জিত অর্থ ভগবানের সেবায় লাগাতে চাও তাহলে তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে যাবে, সেখানে রঘুনাথ দাস গোস্বামী আছে একজন, তার নিকটে তুমি অর্থ প্রদান করো, তিনি তোমার অর্থ যথাযথভাবে ভগবানের সেবায় লাগাবে তখন সেই শেরজি বৃন্দাবনে এলেন রাধাকুণ্ডে গেলেন লোকের কাছে রঘুনাথ দাস গোস্বামীকে প্রাপ্ত হয়ে তিনি এই বদ্রীনারায়ণের সাথে যে স্বপ্ন বৃত্তান্ত এবং আদেশ সমস্ত কথা বললেন তা শুনে রঘুনাথ দাস গোস্বামী অবাক হয়ে গেলেন তিনি তখন ভাবলেন আমার পিতা দেখা এত ধন সম্পদ ছিল আমি সমস্ত কিছু পরিত্যাগ করে এই বৃন্দাবনে এসেছি বদ্রীনারায়ণ তোমাকে কেন এরকম আজ্ঞা দিল তখন তিনি মনে পড়ে গেল কিছুদিন আগে আমি মনে মনে এরকম চিন্তা করেছিলাম এই শান্তকুণ্ড ভারকুণ্ড যদি খনন করানো হতো আর রাজস্থান থেকে পাথর এনে যদি এখানে সুন্দর করে বাঁধানো হতো তাইলে খুব ভালো হতো তখন তিনি সেই স্যারকে বললেন যে ঠিক আছে তোমার অর্থ তোমার কাছে রাখো আমার কথা শোনো এইখানে এরকম শ্যামকুণ্ড আছে এখানে রাধাকুণ্ড আছে তুমি তোমার অর্থ দ্বারা লোকজন লাগিয়ে এই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড খনন কার্য করো আর রাজস্থান থেকে পাথর এনে এখানে সুন্দর করে বাঁধাও এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড রঘুনাথ দাস গোস্বামী যেই কাগজ একে যেই প্ল্যান তাকে দিলেন তো সেই প্ল্যান অনুসারে সেই স্যারটিকে বললেন লোকজন লাগিয়ে তার অর্থ দ্বারা শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করলেন এবং রাজস্থান থেকে একেবারে গরুর গাড়ি মহিষের গাড়ি ভর্তি করে পাথর আনয়ন করে সে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড বাঁধালেন এইভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই জগৎবাসীর নয়ন গোচর হল এখন আমরা বৃন্দাবনে গেলে রাধাকুণ্ড গেলে যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখতে পাই সুন্দর লাল পাথর দিয়ে বাঁধানো তার রঘুনাথ দাস গোস্বামীর পরিকল্পনা অনুসারে সেই স্যারটির অর্থের বেয়ে তা নির্মিত হয়েছে হরে কৃষ্ণ এখন এরকম ভাবে আছে কোনদিন তার রিপেয়ারিং মেরামতি করবার কোনো প্রয়োজন হয় না শুধু এই 15-20 বছর হয়ে গেলে সেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পাকে ভরে যায় জল সিঞ্চন করে সে পাক উত্তোলন করতে হয় কিন্তু ওই যে ধার যে বাঁধে গেছে তার কোনো রিপেয়ারিং করার প্রয়োজন হয় না হরে অমাবস্যা তিথি সেই দিন হচ্ছে কি দীপাবলী দীপাবলী মানে হচ্ছে আলোর উৎসব আলোর উৎসব কেন যে দ্বাদশ যুগে ভগবান শ্রীকৃষ্ণ পিতৃসত্ব পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন তারপরে 14 বছর শেষে যে বিজয়া দশমী এসেছিল সেই দিন তিনি রাবণকে বধ করেছিলেন হ্যাঁ লঙ্কা যুদ্ধ সমাপ্ত হলো সীতাকে উদ্ধার প্রাপ্ত হলেন এবং বিভীষণকে তিনি এই লঙ্কার সিংহাসনে রাজপাটে বসালেন কিন্তু তার বনবাস 14 বছর পূর্ণ হইতে আরো কি কয়েকদিন বাকি ছিল তো তার পরবর্তী যে অমাবস্যা তিথি সেই দিন ভগবান রামচন্দ্রের বনবাসে 14 বছর পূর্ণ হয়েছিল তখন তিনি এই যে অযোধ্যায় ফিরে যাবেন সেই অমাবস্যা তিথিতে এই সংবাদ হনুমানের দ্বারা তিনি অযোধ্যায় প্রেরণ করেছিলেন আর হনুমান এই দীপাবলির 2-3 দিন আগে এসে ভরত মহারাজের সাথে দেখা করে এই কথা বলেছেন যে রামচন্দ্র ভগবান তিনি সপার্শ্বনে সেই বিমানে করে পুষ্পক বিমানে করে এই অযোধ্যা নগরীতে এসে উপনীত হবেন এই কথা শোনা মাত্র ভরত মহারাজ আনন্দে সমস্ত অযোধ্যাবাসী প্রজাগণের কাছে এই সংবাদ দিয়েছিলেন তখন সমস্ত প্রজার আনন্দে উৎফুল্ল হয়ে তাদের বাড়ি ঘর সুন্দর করে সাজিয়েছিলেন কদলী বৃক্ষ রোপণ করেছিলেন আম্রপত্র দিয়েছিলেন আর সকলে সাধ্য অনুসারে নতুন বস্ত্র পরিধান করলেন এবং অনেক মিষ্টি সংগ্রহ করলেন এবং তারা আলোক মালায় সেই অযোধ্যা নগরীকে সাজালেন নিত্য গীত করলেন এইভাবে এটা হচ্ছে দীপাবলি উৎসব তো সেই দিন সেই দীপাবলি অমাবস্যার দিন, তারপরের দিনের যে তিথি প্রতিপদ, সেই দিনটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ সেই যে তাপর যুগের শেষে তিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে যে গোবর্ধন পর্বত গোবর্ধন পূজার প্রচলন করেছিলেন সেই দিনটা হচ্ছে কি গোবর্ধন পূজা প্রতিপদের দিন। আর তারপরে যে দ্বিতীয় তিথি ওই দিনটাকে বলা হয় ভাতৃ দ্বিতীয়া, ওই দিন হচ্ছে সূর্যদেবের যমজ পুত্র এবং কন্যা যমরাজ এবং যমুনা দেবীর আবির্ভাব তিথি। বোঝা গেল যমরাজ এবং যমুনা দেবী যমজ ভাই বোন সূর্যদেবের পুত্র কন্যা তারা ওই দ্বিতীয় তিথিতে আবির্ভূত হয়েছেন, এই জন্য ওই দিনটাকে বলা হয় ভাতৃ দ্বিতীয়া। তো যমহারাজ তিনি কি করেছেন, তিনি একটা দায়িত্ব পেয়েছেন, তাকে বলা হয় মৃত্যুর দেবতা। তিনি এই জগত সংসারে যত জীব আছে তাদের কর্ম ফল অনুসারে জীবগণকে দেহত্যাগ করার পরে যমরাজের কাছে নেওয়া হয়, তার কর্ম ফল অনুসারে তিনি তাদেরকে স্বর্গ এবং নরক ভোগ করতে পাঠান। এটা হচ্ছে যমরাজের কাজ, এটাকে তার কোন পক্ষপাতিত নাই। আর যমুনা দেবী তিনি নদী রূপে আমাদের এই ভারতবর্ষে আছেন, যমুনা নদী রূপে তো আরেক স্বরূপে সেই যমুনা দেবী তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহর্ষি হয়েছেন, রানী হয়েছেন, অষ্টপ্রধান রানী আছে দ্বারকাতে, তার একজন হচ্ছেন এই যমুনা দেবী। তো সেই লীলায় তার নাম হয়েছে কালিন্দী, হ্যাঁ কালিন্দী দেবী। তো একবার এই যমুনা দেবী কি করেছিলেন, তার ভাইয়ের বাড়ি জমপুরীতে গিয়েছিলেন, ভাইয়ের বাড়িতে তখন কিছুক্ষণ পরে তিনি শুনলেন যে দক্ষিণ দিকে অনেক জীব তারা অত্যন্ত করুণ সুরে কান্না করছে। তা শুনে তিনি তার ভাই যমরাজকে জিজ্ঞাসা করলেন কারা এরকম ভাবে এরকম কান্না করছে। তখন যম মহারাজ বললেন দেখো বোন, যে এই জগত সংসারে মানব জীবন প্রাপ্ত হয়ে যারা ভগবানের বিদ্যের বা শাস্ত্র বিধান অনুসারে জীবনযাপন না করে যারা পাপ কর্ম করে তাদের মৃত্যুর পরে এখানে আনা হয়, তাদের কর্ম অনুসারে তারা এখানে নরক যন্ত্রণা ভোগ করে, আর সেই ভোগ করে তারা কান্না করছে, কিন্তু এতে আমার কোন পক্ষপাতিত্ব নাই। এ কথা শুনে সেই যে যমুনা দেবী তার হৃদয় এই জীবের দুঃখে দুঃখিত হল, তিনি করুণ হয়ে গেলেন। তখন তিনি তার ভাই যম মহারাজকে বললেন দেখো ভাই, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি আশা করি আমাকে তা দেবে। তোমার কি জিনিস? বলে আজ থেকে তোমার এবং আমার যে জন্মদিন ভাতৃ দ্বিতীয়া, সেই দিন যারা ভাই বোন মিলে বা একা কেউ আমার পক্ষে যমুনা নদীতে স্নান করবে, আজ থেকে তাদেরকে এখানে এনে বিচার করবার আর কোন অধিকার তোমার থাকবে না, হ্যাঁ তোমার থাকবে না। আর আমি তাদেরকে কি করবো, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করে দেব। এই জন্য ওই দিনটাকে বলা হয় ভাতৃ দ্বিতীয়া। তো যাই হোক, তার দুই দিন পরে যে চতুর্থ তিথি ওই দিন হচ্ছে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়তরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের তিরোভাব তিথি, ইংরেজি 1977 সালের 14 নভেম্বর ছিল প্রভুপাদ তারই প্রতিষ্ঠিত যে কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে আছে, সেখানে এই দামোদর অষ্টকম যখন কীর্তন হচ্ছিল সন্ধ্যা 7টা বেজে 10 মিনিটে তিনি অপ্রকট লীলা করেছেন। বোঝা গেল। তারপরে তিথিটা হচ্ছে কি অষ্টমী তিথি, ওই অষ্টমী তিথিকে বলা হয় গোপাষ্টমী। গোপাষ্টমী কেন, ওই দিন কৃষ্ণ এবং বলরাম প্রথম এই গোচারণ করতে বেরিয়েছিলেন। কৃষ্ণের বয়স যখন 5 বছর হয়েছে তখন একদিন কৃষ্ণ মাকে বললেন যে মা, আমি গোচারণ করতে বনে যাব। আমাদের এই যে কৃষ্ণ যে গোচারণ করতে যাবে এটা আমাদের পদকর্তা বৈষ্ণব পদকর্তারা তারা বিভিন্ন পদ কীর্তনের মাধ্যমে কৃষ্ণের মনোভাবটা প্রকাশ করেছেন যে বলরাম বলরাম দাস নামক যে পদকর্তা আছে দ্বিজ বলরাম, তিনি তার একটা কীর্তনের পদে বলেছেন, কৃষ্ণ বলছে তার মাকে যে গোষ্ঠে আমি যাব মাঠ গোষ্ঠে আমি যাব সিদাম সুদাম সঙ্গে ঢেল চালাবো পিত ধরা দেহ মাঠ মুরলি দেহ হাতে আমারও লাগিয়া সিদাম দাঁড়াই আছে পথে তো যাই হোক এই কথা শুনে তখন যশোদা মা কি করলেন নন্দ মহারাজ যখন বাড়িতে এলেন তখন নন্দ মহারাজকে বললেন যে কৃষ্ণ প্রচারণ করতে বনে যেতে চাইছে শুনে নন্দ মহারাজ বললেন যে আমরা গোপ জাতি গো পালন করাই হচ্ছে আমাদের কাজ এবং আমাদের ধর্ম তো কৃষ্ণ প্রচারণ করতে চাইছে এটা খুব ভালো কথা তখন তিনি বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডেকে আনলেন তাদের তখন জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ বলরাম প্রচারণ করতে বনে যাবে তো কোন দিন বনে গমন যাত্রা শুরু করলে ভালো হয় আপনারা টিকা পাঞ্জি মানে পঞ্জিকা দেখে বলুন কোন দিনটা শুভ হতে পারে তখন সে সমস্ত ব্রাহ্মণেরা পঞ্জিকা দেখে নির্ধারণ করলেন এই যে আগামী অষ্টমী তিথি আসছে ওই দিনটা অত্যন্ত শুভ আপনি ওই দিন একটা যজ্ঞ অনুষ্ঠান করুন আর কৃষ্ণ বলরামকে উচ্চারণ করতে পাঠান তখন নন্দ উপনন্দ অন্যান্য রূপের রাজ্যের সাথে পরামর্শ করে নন্দ মহারাজ ঠিক করলেন যে কৃষ্ণ এখন খুব ছোট্ট বালক এখনই তাদেরকে গাভী চড়াতে দেওয়া হবে না প্রথমে তাদেরকে কি করা হবে বাছুরি চড়াতে দিতে হবে বাছুরি চড়াবেন তারপর আর একটুখানি বড় হলে তারা গাভী চড়াবেন এরকম ঠিক হলো তখন এই উপাষ্টমীর দিন নন্দ মহারাজ তার আঙ্গিনাতে একটা যজ্ঞ অনুষ্ঠান করলেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করলেন তখন কৃষ্ণ বলরাম এবং তার সমবয়স্ক বন্ধুরা গোপবেশ ধারণ করে সেই যজ্ঞস্থলে এলো এবং সমস্ত গোপবালকগণের পিতা মাতারাও সেখানে এলেন সুন্দরভাবে সেজে এবং তখন অনেক পরমান্ন সেখানে রান্না করা হচ্ছিল এবং অনেক বাছুরগণকে স্নান করে ফুলের মালা পরিয়ে সেখানে আনা হলো এইভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে যখন যে সেই যজ্ঞ সমাপ্ত হলো তখন কৃষ্ণ বলরাম সহ সমস্ত গোপ বালকেরা তারা হৈ হৈ করে সমস্ত বাছুরগণকে তাড়াইয়ে কিছু দূর নিয়ে গেল এবং তাদের পিতা মাতারাও তাদের সঙ্গে সঙ্গে গেলেন কিছু দূর যেয়ে তারা আবার সেখান থেকে ফিরে এলেন তারপরে সেখানে সমবেত উপস্থিত গোয়ালাগণের নিকট কি করা হলো সেই সমস্ত পরমান্ন প্রসাদ বিতরণ করা হলো এইভাবে এই গোপাষ্টমীর দিন কৃষ্ণ বলরামের এই গোষ্ঠলীলা গোষ্ঠ যাত্রা শুরু হয়েছিল এই জন্য এই তিথিতে বৈষ্ণবরা কি করেন গাভীকে সুন্দর করে স্নান আদি করিয়ে তার সেবা করেন তাকে ফুলের মালা পরান এবং অত্যন্ত সুস্বাদু ভালো খাবার গাভীগণকে খেতে দেন হরে কৃষ্ণ তারপরে হলো কি যে অষ্টমীর তিথি গেল তারপরে একাদশী একাদশীটা হচ্ছে উত্থান একাদশী আমাদের চারটা একাদশী গুরুত্বপূর্ণ আছে একটা হচ্ছে উত্থান একাদশী আরেকটা হচ্ছে স্বয়ং একাদশী আরেকটা হচ্ছে ভৈমী একাদশী মাঘ মাসে হয় আর জ্যৈষ্ঠ মাসে হয় পাণ্ডবানিজ্জল একাদশী তার ভিতরে এই একাদশী হচ্ছে কি ভগবান বিষ্ণুর উত্থান একাদশী আচ্ছা তারপরে আসছে এই যে রাস পূর্ণিমা মহাদেবের এই তিথি এদিন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপিকাগণকে নিয়ে তিনি কি করেছিলেন রাস নৃত্য করেছিলেন এবং এই দামোদর ব্রতের সমাপ্ত দিবস কার্তিক পূর্ণিমা যেমন নাথ পুরীতে আজকের দিনে রাত্রে কি হবে কি হবে জগন্নাথকে সোনা বেশে দ্বারা সজ্জিত করা হবে হাজার হাজার লোক যে জগন্নাথ দর্শন করে সোনা বেশ তো যাই হোক এই হলো এই কার্তিক মাসের এরকম লীলা বিলাসের কথা ভগবানের আছে এক এক মাসে এক একটা আর এই কার্তিক মাসে দামোদর মাসে অনেক উৎসব ভগবানের দেখা যায় তার ভিতরে এই দামোদর ব্রত বৈষ্ণবরা পালন করেন দামোদর অষ্টকম পাঠ করেন এবং আর কি করেন তারা ভগবান বিষ্ণুর মন্দিরে থেকে প্রতিদিন অন্তত একবার প্রতিবিধান করে থাকেন এবং নিয়ম করে তারা এই সারাটি মাঠ উদযাপন করেন আজকে তাদের সেই ব্রত সমাপ্ত করেন আচ্ছা, তারপরে হলো কি, আর কি কথা বলবো, আরো কিছু বলবো? আমার কথা বুঝতে পারছে? বুঝতে পারছে না, অনেকে বুঝতে পারছে না, কোথায় গেল? মহাপ্রভু নিজে আচরণ করে দামোদর বতন করেছেন, এবং সবাই যাতে করে দামোদর বতন করে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারে, সেই শিক্ষা মহাপ্রভু নিজে এবং তার যত পারিষদ ভক্ত তাদের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিয়ে গেছেন। হরে কৃষ্ণ। এবং তার পদাঙ্ক অনুসরণকারী সমস্ত বৈষ্ণবরা সেই দামোদর মত করে চলেছে। বোঝা গেল? যেমন পুরাণে বর্ণনা করা আছে যে এই কার্তিক মাসে ভগবানকে কি করতে হয়, কৃষ্ণ মন্দিরে ঘৃত প্রদীপ প্রদান করতে হয়, সারা রাত্রি ব্যাপী প্রদীপ জ্বলে। তো ইঁদুর কি করে, ঘি খেতে খুব পছন্দ করে। একবারে কৃষ্ণ মন্দিরে এরকম ঘিতে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছিল, আর প্রদীপটা নিভে আসছিল, প্রদীপ কিছুক্ষণ জ্বললে নিভে নেবে হয়ে আছে, তখন বাড়াই দিতে হয় পঞ্চাটা, তখন সেই ইঁদুরটা এসেছিল সেখান থেকে ঘি খেতে। তো যখন ঘি খাচ্ছিল তার ঠোঁট লেগে ওই প্রদীপটা আবার ভালো করে জ্বলে উঠেছিল বেশি করে, আর সেই প্রদীপের আগুন লেগে ইঁদুরের গায়ে লেগে গেছে, লোম পুড়ে গেছে, চামড়া ঝলসে গেছে, তার দেহ ত্যাগ হয়ে গেছে। বিষ্ণু মন্দিরে এই ঘিয়ের প্রদীপ ঘি খেতে এসে, তো তার ফলে কি হলো, ভগবান এটা গ্রহণ করলো যে এই যে প্রদীপটা নিবন্ধিত হয়ে যাচ্ছিল, এই ইঁদুর এসে ঘি খাওয়ার ফলে তার প্রদীপটা আবার আগুন জ্বলে উঠলো। তো তিনি ধরে নিলেন এই প্রদীপ ইঁদুরটা, এই প্রদীপটাকে বাড়িয়ে দিচ্ছে জ্বলবার জন্য, যার ফলে কি হলো, তাকে তার গতি হয়ে গেল, একবারে ভগবানের চতুর্বিধার মুক্তি আছে, তার একটা মুক্তি পথ প্রাপ্ত হয়ে সেই ইঁদুরটা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে ফিরে গেল। তো যাই হোক, এই সমস্ত কাহিনী আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো দেখা যাচ্ছে যে একটা নিকৃষ্ট প্রাণী ইঁদুর, সে প্রদীপটা পাড়ে গেছে তার অজানা ভাবে, তাতে তার বৈকুণ্ঠ গতি হয়েছে। আর যারা ইচ্ছাকৃত ভাবে ভগবানের মন্দিরে যারা এই মাসে প্রদীপ প্রদান করেন তাদের কি গতি হতে পারে? হরে কৃষ্ণ। তো এই কলি যুগ পার্বণ অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই জগতে এই কলি যুগের প্রথম সন্ধ্যায় এই যে অধ্যাপনা করলেন, পড়াশোনা করলেন, তার পারিষদ ভক্ত বৃন্দ নিয়ে গঙ্গায় স্নান লীলা করলেন, তারপরে নিজে টোল খুলে শাস্ত্রগণকে পড়ালেন, তারপরে গয়া যাত্রা করে তিনি বিষ্ণুর পাদপদ্ম দর্শন করলেন, ঈশ্বর পরিপাদের সাথে মিলন হলো, তার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি হরিনাম করতে করতে নবদ্বীপে মায়াপুরে ফিরে আসেন, আর ভক্তগণকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতে থাকেন। এইভাবে 5 বছর অতিবাহিত হলো। তারপর তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে এই নীলাচলবাসী হলেন। তখনকার দিনে 500 বছর আগে মহাপ্রভু যে এই নবদ্বীপ মানে কাটোয়া থেকে যাত্রা করে তিনি শান্তিপুরে গিয়েছিলেন, শান্তিপুর থেকে তিনি নীলাচল অভিমুখে যাত্রা করলেন তার মায়ের আদেশ অনুসারে, এবং তখনকার দিনে এখনকার মতো যানবাহনের এত সুবিধা ছিল না, মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে পায়ে হেঁটে যেতে হতো, বুঝতে পারছেন, বা ধনী ব্যক্তি যারা তারা পালকি করে যেত, তাকে বহন করে নিয়ে যেত, বা তার থেকে যারা দ্রুত কোথায় যেতে চেত তারা ঘোড়ায় চড়ে চলে যেত, এছাড়া অন্য কোনো যানবাহন ছিল না। বা কখনো কখনো যেখানে ভালো রাস্তাঘাটের ব্যবস্থা আছে তারা ঘোড়ায় টানা গাড়িতে বা গরুর গাড়িতে যেতেন। মহাপ্রভু সেই শান্তিপুর থেকে যাত্রা করে গঙ্গার তীরে তীরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছত্রভোগ নামক স্থান আছে, সেখান থেকে নৌকায় চড়ে তিনি কি করেছিলেন এই বর্তমান মেদিনীপুর জেলার তমলুকে এসেছেন। তারপর সেই তমলুক থেকে যাত্রা করে তার সাথে চার পাঁচজন ভক্ত ছিল, তিনি চলতে চলতে কেলেঘাই নদী ধরে তিনি আপনাদের উড়িষ্যা রাজ্যের জলেশ্বর এসেছিলেন। জলেশ্বরে তখন জলেশ্বর শিব নামক এক শিবলিঙ্গের মন্দির ছিল, বোঝা গেল। তো সেখানে সকালবেলা তিনি এসেছেন, তখন ব্রাহ্মণেরা সেই শিবের মন্ত্র উচ্চারণ করছিল, নানা রকম বাদ্য বাজাচ্ছিল। মহাপ্রভু সেখানে এসে খুব উজ্জ্বল নৃত্য করলেন। তখন সেখানে উপস্থিত ব্রাহ্মণদের ধারণা হলো, জ্ঞান হলো, স্বয়ং শিব যেন এখানে এই ব্রাহ্মণ রূপে প্রকট হয়ে নৃত্য কীর্তন করছে। তারপরে সেখান থেকে মহাপ্রভু এই রেমুনা ক্ষীরচোরা গোপীনাথে এসেছিলেন। তবে সেই যে জলেশ্বর শিব, জলেশ্বর শিবের এখন কোনো পাত্তা নেই, কেউ জানে না কোথায় আছে, বোঝা গেল। লোকেরা বলে শোনা যায় সেখানে কিছু বিধর্মী মুসলমান খ্রিস্টান তারা সেই শিব মন্দির ভেঙে দিয়ে শিবলিঙ্গকে কোন একটা কুয়ার ভিতরে ফেলিয়ে দিয়েছে, আর শিবকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে কি হয়েছে, বিগত কয়েক বছর আগে ওখানে তিন ভাই খুব ধনী ব্যবসায়ী আছে, তাদের মধ্যে দুই ভাই অনুকূল ঠাকুরের শিষ্য, তারা কি করছে ভূমি দান করেছে, অনেক অর্থ ব্যয় করে সেখানে অনুকূল ঠাকুরের মন্দির করেছে। আর যে তৃতীয় ভাইটি আছে সে তখন তাদের দুই ভাইকে বললো অনুকূল ঠাকুর ভগবান না, তোমরা তার জন্য এত অর্থ ব্যয় করলে তোমাদের বিফলে গেল, আমি এখানে কি করবো ভক্তগণকে আনয়ন করে জগন্নাথের মন্দির করবো, জগন্নাথের রথযাত্রা হবে এখানে। তখন তিনি ইস্কনের ভক্তগণকে ডেকে প্রায় পুনে এক একর জমি তিন বিঘার কাছাকাছি জমি তিনি দান করেছেন, বোঝা গেল। তখন সেখানে ভক্তরা এখন অস্থায়ীভাবে ঘরবাড়ি করেছেন এবং জগন্নাথ বিগ্রহ স্থাপনা করেছেন। কয়েক বছর ধরে সেখানে জগন্নাথের রথযাত্রা হয়, আমরা ওখানে গিয়েছিলাম। তা আমরা তখন ঠিক করলাম যে আমাদের এই যে জায়গা যা পাওয়া গেছে আরো কিছু জায়গা কেনা হয়েছে, এখানে একটা শিবলিঙ্গের মন্দির করতে হবে, যেই শিবলিঙ্গের নাম হবে জলেশ্বর শিব। হ্যাঁ, আর ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ মহাপ্রভু যেখানে যেখানে গিয়েছেন সেই সমস্ত স্থানে তার পাদপদ্ম স্থাপনা করেছেন। এখানে যেহেতু মহাপ্রভু এখানে এসেছিলেন সেই জন্য ভাগবত বিস্তারিত ভাবে তা বর্ণনা করাছে, এখানে মহাপ্রভুর কৃত্রিম পাদপদ্ম স্থাপনা করা হবে। তো যাই হোক, এইভাবে সেইখানে এই সমস্ত কার্যকলাপ চলছে। আগামীতে সেখানে জগন্নাথের মন্দির হবে এবং গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণের বিগ্রহ স্থাপনা করা হবে। আর ইতিমধ্যে গত তিন চারি বছর হলো সেখানে রথযাত্রা হচ্ছে, জগন্নাথ এসে গেছে। যাই হোক, তারপরে মহাপ্রভু ক্ষীরচোরা গোপীনাথ এলেন ভক্তগণের কাছে, তিনি তার গুরুদেব ঈশ্বরপুরী মহাদের মুখে মাধবেন্দ্রপুরীর সাথে গোপীনাথের যে লীলা হয়েছিল সেই কথা বর্ণনা করলেন, সেই জন্য সেই আমৃত গ্রন্থে তা বর্ণনা করা আছে। তারপরে মহাপ্রভু ওখান থেকে চলতে চলতে আপনাদের এই ভদ্রক শহরে এসেছিলেন, বুঝতে পারছেন, এবং আপনাদের এখানে কি নদী শালিন্দী নদী আছে, শালিন্দী নদীর জল দেখতে কালিন্দী নদীর মতো, বৃন্দাবনে যমুনা নদীর মতো। তো এই শালিন্দীকে কালিন্দী জ্ঞান করে মহাপ্রভু এখানে স্নান করেছিলেন। এখানে একটা ঘাট আছে যার নাম কি গড়গড়িয়া ঘাট, আর ওর পাশে যে রাধা মদন মোহনের মন্দির আছে, বুঝতে পারছেন, ওই মন্দিরে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন এবং ওই মন্দিরের ভিতরে মহাপ্রভুর ব্যবহার করা কন্থা আছে, জানেন তো। এবং প্রতি বছরই জগন্নাথের যে রথযাত্রা হয় তৃতীয়াতে, তার তিন দিন পরে পঞ্চমী তিথিতে ওই কাঁথা লোকে হেরা পঞ্চমী তিথিতে কাঁথা সবাইকে দর্শন করানো হয়। তারপরে মহাপ্রভু এখান থেকে চলতে চলতে কটক গিয়েছিলেন। সেই সময় কটকে সাক্ষী গোপাল থাকতেন এবং নিত্যানন্দ প্রভু আগে বহু তীর্থ ভ্রমণ করেছেন। তিনি তখন ভক্তগণের কাছে এই সাক্ষী গোপালের কাহিনী বর্ণনা করলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে যে কিভাবে দুই বিপ্র বিদ্যানগরের দুই বিপ্র বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে গোপাল দর্শন করে তারা প্রেমে মুগ্ধ হয়েছিলেন। তারপরে তারা দেশে ফিরে আসেন এবং ওই যে ছোট বিপ্র সে তার প্রেম ভক্তির দ্বারা সেই গোপালকে বৃন্দাবন থেকে এখানে নিয়ে এসেছিলেন। বুঝা গেল গোপালের অনেক লীলা। গোপালকে যখন যখন প্রথমে আনা হয় এই গোপাল ছিলেন বিদ্যানগরে। বিদ্যানগর এখন অন্ধ্রপ্রদেশের একটা জায়গা। হ্যাঁ, বাংলায় অনুবাদ করে দাঁড়ি, বাংলা থেকে উড়িয়া ভাষায় অনুবাদ করো কেমন? ঠিক আছে, তাহলে বন্ধ করছি, তুমি অনুবাদ করো।
দাদা মহারাজ বললে সেটা
সাক্ষী গোপালের কথা একটু বলি। তখন বিদ্যানগরে সাক্ষী গোপাল ছিলেন। তখন উৎকল দেশের রাজধানী ছিল কটকে। তো কটক থেকে রাজারা নিয়ে গিয়েছিলেন সেই সাক্ষী গোপালকে দর্শন করতে। তো সাক্ষী গোপালকে দর্শন করে রানী মুগ্ধ হয়ে যান এবং তার ইচ্ছা হলো যে গোপালের নাকে তিনি নলদ পরাবেন। তখন তিনি ভাবলেন এই গোপালের নাকে যদি সিদ্ধ থাকতো তাহলে আমি নলদ পরাতাম। তো রাত্রে রানীকে গোপাল দর্শন দিয়ে বলতেন যে বাল্যকালে আমার মা আমার নাকে নলদ পরাতো, আমার নাকে ছিদ্র আছে, তুমি নলদ পরাও। তখন রানী পরের দিন গিয়ে গোপালকে নলদ পরালেন। আর সেই রাজা ইচ্ছা হলো যে গোপাল যদি আমার রাজধানী কটকে থাকতো তাহলে আমি রোজ এই গোপালকে দর্শন করতে পারতাম এবং তার অনেক সেবা আমি করতে পারতাম। গোপালের কাছে প্রার্থনা জানালেন যে তুমি আমার রাজধানীতে চলো। তখন গোপাল রাজি হয়ে গেল। গোপাল তখন এই কটকে চলে এলেন। বোঝা গেল মহাপুরুষ 500 বছর আগে যখন নীলাচলে যাচ্ছিলেন তখন এই গোপালকে কটকে দর্শন করেছিলেন। তার পরবর্তীকালে সেবকেরা গোপালকে কি করলো, জগন্নাথ পুরী ধামে নিয়ে গেল। জগন্নাথের বড় দাণ্ড যেখানে রথ চায় তার ধারে গোপালের একটা স্থান করে সেখানে গোপালকে রাখা হলো। গোপালের সেবা পূজা চলতে লাগলো। তখন একদিন জগন্নাথ দেব তার সেবকদেরকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তোমরা সাক্ষী গোপালকে এখানে নিয়ে আসছো, তো কি করে আমার বাল্য ভোগের যা কিছু তোমরা নিবেদন করো এই গোপাল এসে খেয়ে নেই, আমি কিছু খেতে পাই না। তখন সেবকের আবার কি করলেন, এই সাক্ষী গোপালকে জগন্নাথপুরীর বাইরে এখন যেখানে সাক্ষী গোপাল আছে তার স্টেশনের নাম হয়ে গেছে সাক্ষী গোপাল, জাগার নাম ও সাক্ষী গোপাল, জগন্নাথপুরী থেকে 12 কিলোমিটার আগে ওইখানে গোপালকে এনে ডাকা হলো। তখন থেকে এইখানে সাক্ষী গোপাল আছে। হরে কৃষ্ণ নিতানন্দ। আচ্ছা বলো, তুমি শুনছো তো?
ভালো করে শুনি।
সে কি যে এখানে বাসি বাজালো, ওর নাম কি? কিছু বলো, কিছু কিছু বলো বাংলা ভাষা। না না, আমি বলছি বাংলা ভাষা আর উড়িয়া ভাষা একই রকম। আমি যখন উড়িষ্যায় এসেছি তখন আমি উড়িয়া ভাষা জানি না, কিন্তু শুনে আমি বুঝতে পারি যে কি বলছি। তো সেরকম বাংলায় বললে উড়িয়া লোক বুঝতে পারে, তাই না? ঠিক আছে
গৌরাম প্রেম স্বয়ং মহারাজ কি
মহারাজ যা কইলে সমস্ত বুঝিপারলে তো ইন্দুর মানে কোন ইন্দুর মহারাজ কইলে দামোদর মাস্টর এই লীলা গোটে কইলে যে দীপদান করিবার মাহাত্ম্য তো চুচুন্দ্রা গোটে দীপদান দীপটা লিভি যাউথিলা চুচুন্দ্রা যাইকি মুহ মারু মারু দীপ মানে ঘিও খাইবা উদ্দেশ্যে যাইথিলা কিন্তু সেটাকে পতিটা জড়াই দেলা সিয়ে নিজে জড়ি গলা যাহাদ্বারা কি দামোদর মাস্টর যেহেতু দীপদান দীপটা লিভি যাউথিলা জড়াইবা উদ্দেশ্যে যাইথিলা মানে ঘিও খাইবা।